जाओ इखलास ए मोन मोरे
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكله پوری الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله জামিউস সগীর নামক কিতাবে রয়েছে নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। যখনই কোনো জিকিরের মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব হবে এবং সেখানে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত নাম নেওয়া হয়, তো মজলিসের সৌন্দর্য বৃদ্ধি ও বরকত লাভের আশায় দুরূদ শরীফ পাঠ করা উচিত। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে মুবারাকাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের একটি অদ্ভুত ঘটনা বয়ান করেছেন, অনেক সুন্দর একটি ঘটনা। এটি এমন একটি ঘটনা যার উপর ভিত্তি করে এই সূরার নামকে সূরা বাকারা দ্বারা নামকরণ করা হয়েছে। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে এই গাভী বা গরুকে কেন্দ্র করে একটি এমন সুন্দর ঘটনা বয়ান করেছেন যে পরবর্তীতে এই সূরার নামই গরুর সূরা দ্বারা রাখা হয়েছে। সূরাতুল বাকারা শব্দের অর্থ কি? গরুর সূরা বা গাভীর নামের সূরা। তো ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এই ঘটনা উপস্থাপন করার চেষ্টা করছি। বনি ইসরায়েলের এক ধনী লোক যার কোনো সন্তান ছিল না, তার এক ভাতিজা ছিল যে তার সকল সম্পদের উত্তরাধিকারী। যেহেতু তার কোনো ওয়ারিস বা সন্তান ছিল না ওই ধনী ব্যক্তির, তো তার মৃত্যুর পর উত্তরাধিকার হিসাবে ওই ভাতিজাই সব কিছু পাওয়ার ছিল। কিন্তু তার ভাতিজা তাড়াতাড়ি সম্পত্তি লাভের আশায় তার চাচাকে হত্যা করে ফেলে আর রাতের অন্ধকারে তার লাশকে নিয়ে অপর এক এলাকায় গিয়ে ফেলে আসে আর সকালে নিজেই দাবি করে বসে যে আমার চাচাকে কেউ হত্যা করে ফেলেছে। নিজেই হত্যাকারী, আবার নিজেই দাবি করে বসে যে আমার চাচাকে কেউ হত্যা করেছে, আমি এর বিচার চাই। এখন বনি ইসরায়েলের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, তারা একে অপরের উপর দোষ লাগাতে থাকে যে আমি হত্যা করি নাই, তুমি হত্যা করেছ। সে বলে না আমি হত্যা করি নাই, উমুকে হত্যা করেছে। বলে অমুকে না, ওই অপর মানুষ হত্যা করেছে। এভাবে একে অপরের তারা দোষ চাপাতে লাগলো। যখন কোনো সমাধান বের হয় নাই তখন তারা হযরত মূসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলে, হুজুর কে হত্যা করেছে এটার বিচার করে দেন। তখন মুসা আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটি গরু একটি গাভী যবেহ করো। একটু অদ্ভুত না, অবাক করে দেওয়ার মতো কথা। খুঁজতে হবে হত্যাকারীকে, যে হত্যা করেছে কে, আর সমাধান দেওয়া হচ্ছে কি গরু জবাই করো। একটু অবাক করে দেওয়ার মতো কথা। তো এটা চিন্তা করে বানি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে লাগামহীন হয়ে বলে উঠল, হুজুর আমরা আপনার কাছে আসছি হত্যাকারীকে এটার সমাধান চাওয়ার জন্য, আর আপনি আমাদেরকে বলছেন গরু জবাই করতে, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকারি করছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট নবীর সাথে তারা কিভাবে কথা বলছে, অথচ এটি নবীদের নবী রাসূলদের সাথে কথা বলার আদব না, যে আপনি ঠাট্টা মশকারি করছেন। তো তারা আদব বজায় রাখে নাই, নবী রাসূলদের সাথে এভাবে কথা বলা উচিত না। কিন্তু বনি ইসরায়েলের মধ্যে কিছু লোক ছিল যারা লাগামহীন হয়ে কথা বলে ফেলতো এভাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের সহনশীলতা দেখুন, তাদের পক্ষ থেকে এরকম উত্তর পাওয়ার পরেও তিনি রাগান্বিত হন নাই। যদি কোনো বড় রাজা বাদশা হতো সে কি বলতো, যে আমার প্রজা আমার সাথে এভাবে কথা বলছে, সাথে সাথে শাস্তির ঘোষণা দিয়ে দিত। কিন্তু তিনি কি বলেন, তার সহনশীলতা দেখুন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এ কথা থেকে যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাই। অর্থাৎ ঠাট্টা মাস্কারি করা এটা অশিক্ষিতদের কাজ, ঠাট্টা মাস্কারি করা জাহিলিনদের অজ্ঞদের কাজ, আমার কাজ হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওহি আল্লাহ তাআলার বাণী তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমি তো তাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন, সুতরাং তোমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে এর উপর আমল করো, যাও একটা গরু জবাই করো। এখন হুকুম তো ছিল শুধু গরু জবাই করার, একটা গাভী জবাই করার। তো যে কোনো একটা গরুকে বা গাভীকে ধরে তারা যদি জবাই করে দিত তাহলে আল্লাহর এই হুকুমের উপর আমল হয়ে যেত। কিন্তু তারা কি করলো, পাল্টা প্রশ্ন করা শুরু করে দিল। তারা কি বলল, উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি, হে মুসা আলাইহিস সালাম আপনি নিজের প্রতিপালকের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদেরকে বয়ান করে দেয় বিস্তারিতভাবে বলে দেয় যে সেটা কোন গরু। প্রশ্ন করলো তারা, তখন মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার ওহী নাযিল হয়, ওই গরুটা কেমন, কোন গরু জবাই করবে তারা। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলছেন সেটা এমন একটি গরু বা গাভী যে না বেশি বৃদ্ধ না বেশি অল্প বয়স্ক, আওয়ানুম বাইনা যালিক, বরং মাঝামাঝি বয়সের, এমন একটি গরু দাও যে ধরে জবাই করো। আচ্ছা, বনি ইসরাইল এখানেও থামে নাই, তারা আবার পাল্টা প্রশ্ন করলো, মা লাউনুহা, ওই গরুর রং কি, কোন রঙের গরুকে জবাই করব। দেখুন বলা হয়েছিল সাধারণ একটা গরু জবাই করলে হয়ে যাবে, কিন্তু তারা প্রশ্ন করছে। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার আয়াতে মুবারাকা নাজিল করলেন, ইন্নাহা বাকরাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তা হচ্ছে একটি হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ় উজ্জ্বল চমকিত, যাকে দেখে তাসুরুন নাযিরিন, যাকে দেখে দর্শকরা আনন্দ পায়, এমন হতে হবে, দূর থেকে দেখলে যেন যে দেখবে তার মন খুশ হয়ে যায় যে এত সুন্দর উজ্জ্বল চমকিত গরু। অর্থাৎ এখানে দুইটি কথা বলা হয়েছে, হলুদ রঙের উজ্জ্বল চমকিত গাঢ় গরু, এবং দ্বিতীয় হচ্ছে যা দর্শকদের আনন্দ দেয়। আচ্ছা, এরপর আবার তৃতীয় প্রশ্ন করলো তারা, আরো তৃতীয় প্রশ্ন কি, উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, হে মুসা আলাইহিস সালাম আপনি নিজের প্রতিপালকের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আরো স্পষ্টভাবে বলে দেয় সেটা কেমন গাভী, কারণ আমরা এতগুলো আলামত শুনে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছি, কেমন গাভী, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমাদের মধ্যে সন্দেহ চলে এসেছে, আমরা বুঝতে পারছি না, আরো স্পষ্ট করে বলতে বলুন। কিন্তু এবার যখন তারা প্রশ্ন করলো তৃতীয় প্রশ্ন, তখন তারা একটি ভালো কাজও করেছে, কি, তারা প্রশ্ন করার সাথে সাথে বলল, ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন, যদি এই তৃতীয় প্রশ্নের উত্তরও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয় তো ইনশাআল্লাহ তাআলা আমরা সঠিক পথ পেয়ে যাব। তারা ইনশাআল্লাহ বলে, সাথে কি বলে? ইনশাআল্লাহ বলে, যদি আল্লাহ চায়। যদি আল্লাহ চায় তাহলে আমরা সঠিক পথ, সঠিক রাস্তা পেয়ে যাব। তো বললেন একটু স্পষ্ট করে বলার জন্য। তো তাদের স্পষ্ট করে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বয়ান করে দিলেন। আল্লাহ তাআলা কি ইরশাদ করেন? এটি এমন একটি গাভী যার থেকে কোনো খিদমত নেওয়া হয় নাই, কোনো কাজ নেওয়া হয় নাই, আর না সেটা জমি কর্ষণ করে, না এর দ্বারা খেতে পানি সেচন করা হয়েছে। নিখুঁত, একদম নিখুঁত, কোনো প্রকার দাগ নেই, এমন একটি গরু, এমন একটি গাভী। এটা শোনার পর এত বিস্তারিতভাবে যখন আল্লাহ তাআলা বলে দিলেন তখন তারা বলল, আল আনা জিক্তা বিল হক, এই তো এবার এখন আপনি সঠিক বর্ণনা নিয়ে এসেছেন, এখন আমরা বুঝে গিয়েছি কেমন গরু আমাদেরকে জবাই করতে হবে। এখন এমন একটা আনকমন গরু, মাঝারি বয়সের, হলুদ রঙের, উজ্জ্বল, গাঢ়, চমকিত, যে কোনো ক্ষেতে কাজ করে নাই, পানি সেচনের কাজ করে নাই, যার মধ্যে কোনো প্রকারের দাগ নেই, এমন ক্রাইটেরিয়ার একটি গাভী তারা খুঁজতে বের হয়ে গেল। আর অপরদিকে অপর একটি এলাকায় বনি ইসরায়েলেরই একজন নেককার ব্যক্তি ছিল, তার নিকট একটি গরুর বাছুর ছিল, আর তার একটি সন্তানও ছিল যে অপ্রাপ্ত বয়স্ক, নাবালিক, ছোট ছিল। ওই নেককার ব্যক্তি একদিন ওই গাভী, ওই গরুর বাছুরকে নিয়ে জঙ্গলে যায় এবং হাত উঠিয়ে আল্লাহ তাবারাকাওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করে যে, হে আল্লাহ পাক, আমি এ বাছুরটিকে তোমায় আমানত হিসাবে দিলাম, যখন আমার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন এই বাছুরটি তুমি তাকে দিয়ে দিবে, তোমার উপর ছেড়ে দিলাম, তোমাকে আমানত হিসাবে দিলাম। এই বলে সে ওই বাছুরটিকে জঙ্গলে রেখে চলে গেল, আর কিছুদিন পরেই তার ইন্তেকালও হয়ে যায়। যখন তার অপ্রাপ্ত বয়স্ক, নাবালিক শিশু যখন প্রাপ্ত বয়স্ক হয়, বালিগ হয়, তখন তার মা তাকে জানায় যে তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে এভাবে এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো। তো সে জঙ্গলে যায় এবং আল্লাহ তাবারাকাওয়া তাআলার কাছে প্রার্থনা করে, দোয়া করে যে, হে আল্লাহ, আমার বাবা তোমার নিকটে আমানত স্বরূপ যে গাভীর বাছুর রেখে গিয়েছিল তা আমাকে দান করে দাও। তারে দোয়া শেষ করতে না করতেই ওই গাভীর বাছুর, যা এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, একটি পরিপূর্ণ গাভী হয়ে গেছে, সে দৌড়ে তার কাছে এসে দাঁড়িয়ে গেল। তো সে ওই গাভীটি নিয়ে বাসায় গেল, মা তাকে বলল যে, বাবা, তুমি এই গাভীটি নিয়ে বাজারে যাও এবং তিন দিনারে, কত? তিন দিনারের মধ্যে এই গাভীটি বিক্রি করে দাও। কিন্তু মনে রাখবে, কারোর সাথে চুক্তি করার পূর্বে, বিক্রি করার পূর্বে এ আমাকে জিজ্ঞাসা করে নিবে যে বিক্রি করবো নাকি করবো না। সে গাভী নিয়ে বাজারে গেল এবং এর দাম নির্ধারণ করলো তিন দিনার। তো এক গ্রাহক আসলো, কত দাম? তিন দিনার। তা আমি তোমাকে ছয় দিনার দিব, কত? ছয় দিনার, ডাবল, তুমি আমাকে বিক্রি করে দাও, কিন্তু শর্ত হচ্ছে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবে না, মাকে জিজ্ঞাসা না করেই আমাকে দিয়ে দাও। তো সে ছিল নেককার সন্তান, মায়ের বাধ্য সন্তান, সে বলল, না, এটা অসম্ভব, আমি আমার মাকে জিজ্ঞাসা না করে তোমাকে বিক্রি করব না। সে গাভী নিয়ে বাসায় চলে আসলো, মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল যে, মা, গ্রাহক তো ছয় দিনার চেয়েছে, আমি দিই নাই। তো মা মনে করলো যে, ঠিক আছে, হতে পারে গরুর দাম বাজারে এখন চড়া, বললো, ঠিক আছে, তুমি বাজারে গিয়ে এখন এর দাম নির্ধারণ করবে ছয় দিনার। তো সে গাভী নিয়ে আবার বাজারে গেল, এর দাম রাখলো ছয় দিনার। আবার ও একই গ্রাহক আসলো, বলল, কত? বলে, ছয় দিনার। বলে, আমি তোমাকে বারো দিনার দিব, কত? বারো দিনার দিব, আমাকে দিয়ে দাও, কিন্তু শর্ত হচ্ছে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবে না, এখন ডাইরেক্ট আমাকে দিয়ে দিবে। সে বলল, অসম্ভব, না আমি দিব না, আমার মাকে জিজ্ঞাসা না করা ছাড়া আমি দিব না। এই জায়গায় আমি আপনি আমরা কেউ থাকলে, বর্তমানে যুগে কেউ মুসলমান থাকলে সে কি করত? হ্যাঁ ভাই, ডাবল টাকা পাচ্ছি, মা পরে, আগে নিয়ে যাও, টাকা দাও। আমাদের অবস্থা এরকম। কিন্তু সে কিরকম নেককার সন্তান ছিল, মায়ের অনুমতি ব্যতীত ডাবল পাচ্ছে, কিন্তু তারপরও সে বিক্রি করছে না। সে আবার মায়ের কাছে আসলো, গাভী নিয়ে চলে আসলো, দেয় নেই, এবং মাকে বলল, মা এমন এমন ঘটনা। তার মাও একজন নেককার আর বুদ্ধিমান ছিল, আল্লাহর নেককার বান্দি ছিল, সে ঘটনাটা বুঝতে পারল। তার মা বলল যে, বাবা আমার মনে হচ্ছে সে কোনো মানুষ না, সে মানুষ রূপে একজন ফেরেশতা। এবার যখন সে গ্রাহক তোমার কাছে আসবে, তখন তুমি তাকে জিজ্ঞাসা করবে যে এই গাভী আমি বিক্রি করব নাকি করব না। তো সে বালকটি গাভীটি নিয়ে আবার বাজারে গেল, আবারও একই গ্রাহক আসলো আর জিজ্ঞাসা করলে এর দাম কত। তো ওই যুবক সে আর কিছুই না বলে বলল যে, আপনি কি আমাকে এই গাভীটি বিক্রি করার অনুমতি দিচ্ছেন, আমি কি বিক্রি করব? যখন এইরকম প্রশ্ন করল, তখন সাথে সাথে ওই গ্রাহক বলে উঠল যে, শুনো, আমি হচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তুমি এই গাভীটি এখন বিক্রি করবে না, বনি ইসরায়েলের লোকেরা তোমার কাছে আসবে এই গাভীটি ক্রয় করার জন্য, কারণ তাদেরকে যে গাভী প্রয়োজন সে সকল চাহিদা রিকোয়ারমেন্টস এই গাভীর মধ্যে আছে। তার থেকে কোনো খিদমত নেওয়া হয় নাই, কোনো পানি সেচনের কাজ করানো হয় নাই, এর রং ও হলুদ, গাঢ় উজ্জ্বল, চমকিত, মাঝারি বয়সের, তো বনি ইসরায়েল তোমার থেকে নিতে আসবে। যখন তারা তোমার কাছে আসবে, তখন তুমি তাদের কাছে চাইবে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ, এর মূল্য চাইবে, আর তারা তোমাকে দিবে। অতঃপর ফেরেশতা চলে গেলেন। আর ঠিকই কিছুদিন পর ওই বনি ইসরায়েলেরা খুঁজতে 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 ওই গাভীর মালিকের কাছে এসে পৌঁছায়। হ্যাঁ, এটা তো সেই গাভী যেটা আমরা খুঁজছি, যেরকম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেরকমই। যখন তারা দাম জিজ্ঞাসা করলো, তখন সে বলল যে, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ মূল্য আমি চাই। এখন যেহেতু তাদের প্রয়োজন, তাদের চাহিদা, তারা দিতে বাধ্য, তারা গাভীটি ক্রয় করে নিল এত স্বর্ণ দিয়ে। অতঃপর সেই গাভীটিকে জবে করে, জবে করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে, ইদরিবুহু বিবাদিহা, যে এই গাভীর মাংসের একটি টুকরা নিয়ে, কিছু অংশ টুকরো নিয়ে, ওই যাকে হত্যা করা হয়েছে মৃত ব্যক্তির শরীরের সাথে ঘষা দাও। তো আল্লাহ তাআলার নির্দেশ মোতাবিক ওই গাভীর মাংস নিয়ে যখন তারা ঘষা দিল, টাচ করাইল, সাথে সাথে ওই মৃত ব্যক্তি উঠে বসে গেল, এবং কে তাকে হত্যা করেছে তার নাম সে নিয়ে নিল, যে আমাকে অমুকে হত্যা করেছে, আমার ভাতিজা। আর নাম নেওয়ার সাথে সাথে সে আবার মৃত্যুবরণ করল, নামটা প্রকাশ করে দিল। আর এইভাবে এই ঘটনার সমাপ্তি ঘটে, যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকে বয়ান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই পুরা ঘটনা বয়ান করার পর আল্লাহ রাব্বুল আলামিন শেষে নিজের শান বয়ান করছেন, কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করে থাকেন, ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং নিজের নিদর্শন সমূহ তোমাদেরকে দেখান, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেতেন, তাহলে এত ঘটনা না করে ওই গাভীটির মাধ্যম ছাড়াও ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন না? ওই গরুকে জবাই করে তার মাংস মৃত ব্যক্তির সাথে লাগিয়ে তারপর তাকে জীবিত করা হলো, এত কিছু না করেও তো আল্লাহ জীবিত করতে পারতেন ওই মৃত ব্যক্তিকে। বা মুসা আলাইহিস সালামকে বলতেন যে, যাও গিয়ে বলো কুম বিইজনিল্লাহ, মুসা আলাইহিস সালাম গিয়ে বলতেন আল্লাহর হুকুমে জীবিত হও, সে জীবিত হয়ে যেত। কিন্তু তারপরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরকম কেন করলেন? কেন বললেন গাভী জবাই করো, তার মাংসের টুকরা নিয়ে তার শরীরে লাগাও, যাতে করে আমাদেরকে বুঝানো যায়, আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত কেমন, যে একটি মৃত গাভীর মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলা চাইলে এমন প্রভাব সৃষ্টি করে দিতে পারেন যে তার টাচ করার কারণে একটা মৃত জীবিত হয়ে গেল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সরাসরি কুদরতের শান কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা, এত বড় একটি ঘটনার মধ্যে কয়েকটি শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। যেমন একটি হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করা, অতিরিক্ত অনর্থক প্রশ্ন করা। যেমন বনি ইসরায়েলকে বলা হয়েছিল তোমরা একটি গরু ধরে জবাই করো এবং তার মাংসের টুকরো নিয়ে তার শরীরের সাথে লাগাও, যে কোনো একটা গাভীকে জবাই করলেই হয়ে যেত। কিন্তু তারা প্রশ্ন করা শুরু করে দিল, কেমন গরু, কোন ধরনের গরু, তার গুণাবলী কি, তার বিশিষ্ট কি, বিভিন্ন ধরনের প্রশ্ন করা তারা শুরু করে দিল। তো এই যত তারা বেশি প্রশ্ন করতে লাগলো ততই বেশি শর্ত বৃদ্ধি হতে লাগলো, এমন হতে হবে, সেমন হতে হবে। আর তাদের জন্য এমন গাভী বা এমন গরুকে তালাশ করা, অন্বেষণ করা কষ্টসাধ্য হয়ে গেল, এটা তাদের দোষের কারণেই। তো অতিরিক্ত অনর্থক প্রশ্ন করা ঠিক না। হাদিসে মোবারকাতে রয়েছে, যা মুসনাদে আহমদ বিন হাম্বালের হাদিস, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনটি বিষয়কে অপছন্দ করেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাতান, তিনটি বিষয়কে অপছন্দ করেন। সর্বপ্রথম কিল বা কল, অনর্থক কোনো কারণ ছাড়া তর্কে বিতর্কে জুড়ে যাওয়া, যার কোনো ভালো উদ্দেশ্য নাই, কোনো দুনিয়া আখিরাতের কোনো লাভ নেই, এমন কোনো লাভবান কোনো টপিক ছাড়াই তর্কে বিতর্কে জুড়ে যাওয়া। দুই, ওয়াকাসরাতুস সওয়াল, অনর্থক অত অতিরিক্ত প্রশ্ন করা। তিন, ওয়া ইদাআতুল মাল, এবং সম্পদ অপচয় করা। আল্লাহ তাআলা তিনটি বিষয়কে পছন্দ করেন না। তো আমাদেরকে উচিত অনর্থক প্রশ্ন না করা। আমাদের সমাজে এরকম অনেক দেখা, অনেক মানুষকে দেখা যায় অনর্থক প্রশ্ন করে কোনো কারণ ছাড়াই। কেমন, নামাজ পাঁচ ওয়াক্ত কেন ফরজ করা হলো, ছয় ওয়াক্ত কেন করা হয় নাই, এটা কোনো প্রশ্ন? যাকাত 2.5% কেন ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা শুধু রমজানেই ফরজ করা কেন হয়েছে, এ ধরনের প্রশ্ন। সুদকে কেন হারাম করা হয়েছে? আচ্ছা, অনেকে তো নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরামর্শ দেয়, নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে পরামর্শ দেয় যে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ না করে চার ওয়াক্ত হলে বেশি ভালো হইতো, যাকাত আর একটু কম হলে ভালো হইতো। সুদের মধ্যে তো আমি কোনো খারাপই দেখি না, এটা তো মানুষের লাভই হয়, ইন্টারেস্টের তো মানুষের লাভই হয়, কিছু আমি ইন্টারেস্ট যদি পেয়ে যাই, যদি আমি কোনো জায়গায় টাকা সংরক্ষণ রাখি আর ওই প্রতিষ্ঠান যদি আমাকে কিছু ইন্টারেস্ট দেয় প্রতি মাসে, কোনো সুদ দেয়, লাভ দেয়, তো এটা তো আমার জন্য ভালো, এটা তো আমি কোনো ক্ষতি দেখি না। আল্লাহ তাআলা এটা হারাম করলেন কেন? এটা কি, নাউজুবিল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরামর্শ দিচ্ছে। তো মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এভাবে কথা বললে কুফরিও হয়ে যায়, অনেক ক্ষেত্রে কুফরি পর্যন্ত হয়ে যায়, তো এগুলা থেকে বাঁচা উচিত। আচ্ছা, অনুরূপভাবে এই ঘটনাতে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নিজের মাল সম্পত্তি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দেয়া, কি করা, আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়া। যেমন ওই নেককার ব্যক্তি নিজের গাভীটি নিয়ে জঙ্গলে যায় এবং বলে, হে আল্লাহ, আমি এই গাভীটি তোমার উপর ছেড়ে দিলাম, তোমাকে আমানত হিসাবে দিলাম, যখন আমার ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে ফিরিয়ে দিও। আর ঠিকই যখন সে প্রাপ্তবয়স্ক হইল, জঙ্গলে গেল, আল্লাহ তাআলার কাছে গরু বা গাভী ফেরত চাইল, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সে গাভীটি ফেরত করে দিলেন, আর তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল। আর এত বছর ওই গাভী জঙ্গলে ছিল, তাকে কোনো হিংস্র প্রাণী আহার করে নাই, ওই গাভীর কোনো ক্ষতি হয় নাই, বরং ঠিকভাবে ছিল। তো সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ছেড়ে দেওয়ার আমরা অভ্যাস করি, আল্লাহর ভরসায় ছেড়ে দেওয়া। যেমন আমরা রাতে শয়ন করতে যাই, তো যখন আমরা শয়ন করতে যাব তো আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। কিভাবে, প্রথমে আয়াতুল কুরসি পাঠ করব, আয়াতুল কুরসি পাঠ করে নিজের ঘর বাড়ি পরিবার পরিজন জান মাল যা কিছু রয়েছে ওই সব কিছু আল্লাহর ভরসায় ছেড়ে দিব, যে আল্লাহ তাআলা এটা খেয়াল করবেন, তো দেখবেন ইনশাআল্লাহ তাআলা হেফাজতে থাকবেন। আচ্ছা, অনেক সময় আমাদেরকে গাড়ি বা বাইক পার্কিং করতে হয়, তো গাড়ি বা বাইক পার্কিং করার সময় ভালো জায়গায় পার্ক করে এর হেফাজতের জন্য যা যা প্রয়োজন তা সব কিছু মেনটেন করে, ইয়া জালিলু 10 বার পড়ুন এবং নিজের গাড়ি বাইকের উপর দম করে দিন, এরপর আল্লাহর উপর ছেড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজতে থাকবে। অনেক আল্লাহর উপর যখন আপনার ভরসা মজবুত থাকবে হেফাজতে থাকবে। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন নিজের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, পার্কিংয়ে রাখা, লক করা, যা যা প্রয়োজন সব কিছু করবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন। অনেক সময় কেমন হয় না, সব কিছু লক করে রাখার পরেও চুরি হয় না জিনিস, কিন্তু দেখবেন আল্লাহ তাআলার উপর যখন ভরসা থাকবে জিনিস হেফাজতে থাকবে, তখন আল্লাহ তাবারাকাওয়া তাআলা ওই জিনিসটাকে, আপনার ওই জিনিসটাকে নিজ দায়িত্বে নিয়ে নেবেন, আল্লাহ তাআলা তা হেফাজত করবেন। আচ্ছা, অনুরূপভাবে আরেক তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে কথায় কথায় ইনশাআল্লাহ বলা। কি বলা? ইনশাআল্লাহ বলা। বনি ইসরায়েল যখন বারবার গরুর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, গরুটু কোন ধরনের, গরুর রং কি, আল্লাহ তাবারাকাওয়া তাআলা তাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কিন্তু অস্পষ্ট, মানে তারা সান্ত্বনা পাচ্ছিল না, তারা বিস্তারিতভাবে জানতে চাচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে তারা বলল ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্নের উত্তর দুক, ইনশা আল্লাহ আমরা সঠিক পথ পাব, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে তাদেরকে উত্তর দিয়ে দিলেন, আর তারা মন শান্ত হয়ে গেল, তারা বুঝে গেল হ্যাঁ বুঝছি কেমন গাভী। তো ইনশাআল্লাহ বলার অনেক বরকত রয়েছে। আমরা কোনো কাজ করব, 5 মিনিট পর, 10 মিনিট পর, 1 ঘন্টা পর, 1 সপ্তাহ পর, 1 বছর পর আমি কোনো কাজ করব বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছি, তখন বলবেন ইনশাআল্লাহ আমি এই কাজটি করব। ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ইনশাআল্লাহ বলার কারণে, ইনশাআল্লাহ বলার দ্বারা মূলত বান্দা আল্লাহর কাছে এটা বুঝায় যে হে আল্লাহ, আমি আমার বিষয় তোমার উপর ছেড়ে দিয়েছি, আমি এ কাজ করব, এটার ইচ্ছা আমি পোষণ করলাম, কিন্তু শুধু আমার ইচ্ছা যথেষ্ট না, আমার ইচ্ছা কোনো কিছুই না তোমার ইচ্ছার সামনে, যখন তুমি চাবে, তোমার ইচ্ছা হবে, তখনই আমি এ কাজ করতে সফল হব। সে মূলত ইনশাআল্লাহর মাধ্যমে এই কথা বুঝাতে চায়। তো ইনশাআল্লাহ বললে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাজের মধ্যে বরকত দিবে। আচ্ছা, অনেক সময় এমনকি মুফাসসিরিনে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তারা ইনশাআল্লাহ বলার ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতেন, যদি কখনো তারা ইনশাআল্লাহ বলতে ভুলে যেতেন কোনো কাজের জন্য, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসির সাহাবি একজন, তিনি আয়াতের তাফসির করতে গিয়ে বলেন যদি কেউ 1 বছর পরও স্মরণ আসে, মনে করেন আপনি এখন বললেন যে আমি 1 বছর পর একটি কাজ করব, 2026 জানুয়ারি মাসে আমি অমুক কাজটি শুরু করব, আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, এখন 1 বছর পর 2026 আপনার স্মরণ আসলো, ও আমি তো 1 বছর আগে নিয়ত করেছিলাম কিন্তু তখন আমি ইনশাআল্লাহ বলি নাই। এক সাহাবির ইমান আকিদা দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সম্ভব হলে তখনই বলে নাও, যখন স্মরণ আসবে তখনই বলে ফেলো যে ইনশাআল্লাহ আমি এই কাজটি করব। 1 বছর আগে যে কাজটি করার নিয়ত করেছিল তার জন্য এখন ইনশাআল্লাহ বলে ফেলো, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ তাআলা, এতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কাজে বরকত দিবেন। ইনশাআল্লাহ বলার দ্বারা আপনার কাজকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নেবেন, আপনাকে সফলতা দিবেন। আচ্ছা, ইনশাআল্লাহ বলার আবার নিয়মও আছে, কোথায় বলতে হবে। যেমন আপনি যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করবেন তখন বলবেন ইনশাআল্লাহ, কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, ইনশাআল্লাহ, এটা উত্তর হলো। অর্থাৎ আমি বাংলায় যদি বলি কেমন আছেন যদি আল্লাহ চায়, এটা উত্তর হলো কোনো? আমি জিজ্ঞাসা করতেছি কেমন আছেন, না আপনি বলতেছেন যদি আল্লাহ চায়, এটা তো উত্তর হলো না। যদি কি জিজ্ঞাসা করে কেমন আছেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমি ভালো আছি। অনেককে দেখা যায় খবর নিতে গিয়েও ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করে না, তখন বলবেন আলহামদুলিল্লাহ। আর যখন আপনি কোনো কাজের ইচ্ছা পোষণ করবেন বা কাউকে ওয়াদা দিবেন যে হ্যাঁ আমি এই কাজটি করব, নিয়ত প্রকাশ করবেন, তখন বলবেন ইনশাআল্লাহ আমি এই কাজটি করব। আচ্ছা, অনুরূপভাবে লাস্ট যে শিক্ষণীয় বিষয়, আরও অনেক অসংখ্য আছে, বরং কোরআনে পাকের আয়াত, কোরআনের ঘটনা, হাজার শিক্ষণীয় ঘটনা আছে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে করে শেষ হয়ে গেছেন কিন্তু তাফসির এখনও শেষ হয় নাই। জাস্ট আমি কয়েকটি আপনাদের কাছে বয়ান করছি। লাস্ট যে শিক্ষণীয় বিষয় তা হচ্ছে বাবা মার আনুগত্য করা। যেমন আমি যখন ঘটনা বলছিলাম তখন আপনারা শুনেছেন যে যখন ওই বালকটি গাভী নিয়ে বাজারে বিক্রি করতে যায় তখন গ্রাহক এসে বলে আমি তোমাকে 6 দিনার দিব, আমি তোমাকে 12 দিনার দিব, তোমাকে ডাবল টাকা দিব, আমি ডাবল দিব যা কিছু, কিন্তু তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো না, আমাকে ডাইরেক্ট বিক্রি করে দাও। তখন ডাবল টাকার অফার পাওয়ার পরেও ওই বালক গাভীটি বিক্রি করে নাই, যে মার অনুমতি ছাড়া, যে আমার মা বলে নাই, মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে 1000 টাকা দাও, 1,00,000 টাকা দাও, আমার মা যতক্ষণ অনুমতি দিবে না আমি বিক্রি করব না। এর দ্বারা কি বুঝতে পারলেন? যে বাবা মার আনুগত্য করা কত ইম্পর্টেন্ট। যে নেককার সন্তান হবে, নেককার সন্তান, তার সবচেয়ে বড় আলামত হচ্ছে সে নিজে বাবা মার কথা শুনবে, বাবা মাকে সম্মান করবে, বাবা মাকে কখনো কষ্ট দিবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারির যিনি উস্তাদ, বুখারি শরীফ নাম তো শুনেছেন, কিতাবের নাম, হাদিসের কিতাব, শ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম, এই বুখারি শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারি তার উস্তাদ, তিনি যে বই লিখেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সেখানে তিনি অনেক সুন্দর একটি হাদিসে মোবারাকা নকল করেছেন। তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতিরা, তোমরা বাবা মার নাফরমানি করো না, বাবা মার নাফরমানি করো না, যদি তারা তোমাকে আদেশ করে, যদি তারা তোমাকে নির্দেশ দেয় যে তোমার সকল সম্পত্তি তাদের কাছে হস্তান্তর করে দাও, তাহলে করে ফেলো। কে বলছেন এটা? প্রিয় নবী বলছেন, বাবা মা যদি বলে না তোমার সকল টাকা আমাকে দিয়ে দাও, তাহলে করে ফেলো। মানে আজকালের সন্তানরা কেমন, বাবা মার সাথে কৃপণতা করে, বাবা মার সাথে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার পরিজন সব কিছু ঠিক আছে, হাই ফাই ভাবে থাকছে, কিন্তু বাবা মাকে কি করছে, ওল্ড হাউসে রেখে আসছে। আচ্ছা বাবা মা ওল্ড হাউসে নাই, পুরানো একটা বাসার মধ্যে পড়ে আছে, সে নিজে আলাদা ভালো একটা এলাকার মধ্যে ভালোভাবে 40-50 হাজার টাকার ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকছে বা ক্রয় করে থাকছে, আর বাবা মা কষ্ট করে থাকছে, কি খাচ্ছে না খাচ্ছে কোনো খোঁজ খবর নাই। আর এখানে প্রিয় নবী বলছেন, যদি বাবা মা বলে তোমার সম্পদ আমাদের কাছে হস্তান্তর করো, দিয়ে দাও বাবা মাকে, তাদের হক এটা। অনুরূপভাবে অপর একটি হাদিসে মোবারাকাতে রয়েছে, যা মুজাবুল আওসাতের মধ্যে আছে, যে তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো করো তো তোমার সন্তানরাও তোমার সাথে ভালোই করবে, অর্থাৎ তুমি তোমার বাবা মার সাথে কল্যাণ করবে, তোমার সন্তানরা তোমার সাথে কল্যাণ করবে। যদি তুমি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করো, তাদেরকে কষ্ট দাও, তাহলে আজ না হয় কাল তোমার সন্তানরাও তোমাকে কষ্ট দিবে, তোমার সাথে ঠিক তেমনই আচরণ করবে। এটা আল্লাহ তাআলা নিয়ম বেঁধে দিয়েছেন। কিছু শাস্তি আছে যা মৃত্যুর পর পাওয়া যায়, কবরেও তার আজাব হবে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাবা মার ক্ষেত্রে এই দুনিয়ায় নির্ধারণ করে দিয়েছেন, কবরে তো শাস্তি আছেই, আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু এই পৃথিবীর জীবনেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাবা মাকে যে কষ্ট প্রদান করে, ওই সন্তানকে আল্লাহ তাআলা শাস্তি দেয়, তার জীবন থেকে বরকত উঠায় না আল্লাহ তাআলা, যার বাবা মা কষ্টের মধ্যে থাকে বা যে নিজের আচরণ দ্বারা বাবা মাকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার সাথে শব্দ ব্যবহার করার তৌফিক দান করুক, এবং যা যা পয়েন্ট আমরা শুনলাম, কথায় কথায় ইনশাআল্লাহ বলা, নিজের সব কিছু আল্লাহর ভরসায় ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তোলা, বাবা মার সাথে ভালো ব্যবহার করা, আচরণ করা, এই সব কিছু আর যা যা শুনলাম, আল্লাহ তাআলার কাছে তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
দাও ইখলাসে মুন মুরে